কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 10 জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 2 বছরে 20টি পুকুর ভরাট সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ কি করছে? প্রথম আলো। ওয়াসার MD তাকসিমের 14 বাড়ি, তদন্ত হচ্ছে দেশে ও যুক্তরাষ্ট্রে মানব জমিন। এ সম্পর্কে যুগান্তর লিখেছে, যুক্তরাষ্ট্রে 14 বাড়ির বিষয়ে যা বললেন ওয়াসার MD তাকসিমে খান। প্রধানমন্ত্রীর ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে আমাদের দিকে নজর দিচ্ছেন। যুগান্তর। BNP গণ অবস্থানের নামে ধ্বংসাত্মক কিছু করলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কালের কণ্ঠ। আর ইত্তেফাক লিখেছে, ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে প্রস্তুত আমরা। ওবায়দুল কাদের। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আওয়ামী লীগ যে কথা বলে সে কথা রাখে, বলেছেন প্রধানমন্ত্রী। কলকাতা শিরোনাম, নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ। সংবাদ প্রতিদিন। G20 সম্মেলনের বৈঠকে বাংলার প্রকল্পকে বিশ্বের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আজকাল যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়ি, তবুও ভিটে ছাড়তে নারাজ যোশী মঠের অনেকে, আনন্দবাজার পত্রিকা। ফের পথে নামলেন চাকরি প্রার্থীরা, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ওয়াসার MD তাকসিমের 14টি বাড়ি, তদন্ত হচ্ছে দেশে ও যুক্তরাষ্ট্রে, কি বলবেন আপনি এ খবর সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ওয়াসার MD তাকসিম এ খান, তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করছিলেন এবং অত্যন্ত উচ্চ বেতনে চাকরিরত ছিলেন। তিনি চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও সম্ভবত কয়েকবার তার চাকরির মেয়াদ নতুন করে বাড়িয়েছিলেন। এই উচ্চ বেতনে চাকরির বিষয়টি এবং ওয়াসার পানির মান নিয়ে নানান রকমের কথা ডালপালা ছড়িয়েছেন, এ নিয়ে নানান সমালোচনা হয়েছে। তার এই উচ্চ বেতনের রহস্য কি, তার নিয়োগের বৈধতা, নিয়োগের স্বচ্ছতা, তার মাধ্যমে বিদেশি অর্থে যে সমস্ত প্রকল্প হয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে টাকা পাচার হওয়া, টাকা লুটপাট হওয়া ইত্যাদি নানান ধরনের অভিযোগ রয়েছে। অনেক আগে থেকে এই সমস্ত নিয়ে কথা আছে, কিন্তু এই সমস্ত অভিযোগ নিয়ে আসলে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যে আলোচনা চলছে তাতে তাকে কতটুকু আটকানো যাবে, কতটুকু ধরা যাবে আমি জানি না, এবং তিনি এর মধ্যে দেশ থেকে চলে গেছেন কিনা তাও আমি পরিষ্কার নই। কারণ এরকম আলোচনা যখন শুরু হয় তখন দেখা যায় যে ফাঁক ফোকর দিয়ে ঠিকই বেরিয়ে যায় লোকজন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে কি, এরকমের খবর যখন বের হয় তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে টাকা পাচার করে বা টাকা মেরে দিয়ে চলে গেছে, তারপর তার বিরুদ্ধে নানা রকমের রিপোর্ট প্রতিবেদন বের হয় এবং তা নিয়ে তৎপরতা চলে। এগুলোই হচ্ছে আমাদের এক রকমের দুর্বলতা। এই দুর্বলতার সুযোগগুলো নিয়ে বহু অসাধু লোক আমাদের দেশের অর্থনীতির একেবারে সর্বনাশ করে দিচ্ছে। এরকমের ঘটনা ঘটিয়েছে পিকালদা থেকে শুরু করে বহু মানুষ। 5 লাখ কোটি টাকার বেশি পাচারের রিপোর্ট হয়েছে 2019 সালে, এরপরে আরো। তো এই দেশটাই আর আছে কি? আমি এরকম ক্ষেত্রে বরং আশঙ্কা করছি অন্যটা, এইরকম তাকসিম এ খানের মাধ্যমে আরো বহু লোক টাকা পাচার করে একজনের নামে বাকিরা পার পেয়ে যাচ্ছে কিনা সেটি একটি বিষয়। যখন এইরকম বড় বড় টাকা মারার গল্প, টাকা মারার কাহিনী বের হয় অথচ তারা নিরাপদেই দেশ ছেড়ে চলে যেতে পারে, তার অর্থই হচ্ছে তাদের পেছনে তাদের সহায়তায় লোক আছে। তার মানে যারা সহায়তা করছে, যারা সহায়তাকারী, তাদের লাভ কি এখানে, সেটিও খতিয়ে দেখার বিষয়। আমি মনে করি যে এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার, কিন্তু খতিয়ে দেখা হবে কি হবে না সেটি সরকারের এখতিয়ার, সম্পূর্ণভাবে তাদের সদিচ্ছার ব্যাপার।
ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে বের করা ছিল ইসলামী বিপ্লবের উদ্দেশ্য, একথা বলেছেন সর্বোচ্চ নেতা। প্রশ্ন হচ্ছে, ইরান কতটা সফল হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে?
জি, ইসলামী বিপ্লবের নেতা এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি যে বক্তব্য দিয়েছেন গতকাল, সে বক্তব্য হচ্ছে যে আমেরিকা বা পশ্চিমাদের গ্রাস থেকে বের করে আনার জন্য ইসলামী বিপ্লব হয়েছিল। 1979 সালে যখন বিপ্লব হয় তার আগের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা বিষয়টি সহজে পরিষ্কার হতে পারবো। তখনকার ইতিহাস হচ্ছে যে ইরানের সংস্কৃতি, ইরানের অর্থনীতি, ইরানের রাজনীতি, ইরানের সামরিক শক্তি, ইরানের সম্পদ, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমস্ত সবকিছু ছিল আমেরিকার হাতে। অর্থাৎ এগুলোর একচ্ছত্র মালিক যেন আমেরিকা, দেশ ইরান কিন্তু মালিক আমেরিকা, আমেরিকা এর হকদার, আমেরিকা যা বলবে তাই হবে, আমেরিকার হুকুম নির্দেশের বাইরে কোনো কিছু হবে না, ব্যাপারটি ছিল এমন। সেই জায়গা থেকে ইরানকে বের করে আনার চেষ্টা করা হয়েছে ইসলামী বিপ্লবের মাধ্যমে। এখন সেই উদ্দেশ্য কতটা বাস্তবায়ন হয়েছে আমরা এখনকার বাস্তবতার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব আছে, ইরানের সম্পদের উপর ইরানের জনগণের, ইরানের সরকারের একচ্ছত্র আধিপত্য রয়েছে, ইরানের সামরিক শক্তির দিক দিয়ে স্বাবলম্বী, ইরান রাজনীতিতে স্বাধীন, ইরান তার সহায় সম্পত্তি, তার সংস্কৃতি, তার জনগণ, তার তাহাজিব তামদ সমস্ত সবকিছু নিজেরাই নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে ইসলামী বিপ্লবের যে লক্ষ্য, ইসলামী বিপ্লবের যে উদ্দেশ্য, আমি মনে করি সেগুলো বাস্তবায়ন হয়েছে এবং এগুলো আরো কতটা বেশি ভালোভাবে বাস্তবায়ন করা যায় সেই প্রচেষ্টা চলছে আমি বিশ্বাস করি, এবং আগামী দিনগুলোতে সেটি আরো ভালোভাবে বাস্তবায়ন হবে সেটি বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে।
তো জনাব শিয়াদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আইন ভঙ্গ করে একের পর এক নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জাতের ভিত্তিতে জনগণনা শুরু হয়েছে বিহারের মহাজোট সরকার। অনগ্রসর শ্রেণীভুক্ত সাধারণ মানুষের উন্নতির স্বার্থেই এই জনগণনা হচ্ছে বলে দাবি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। তাঁর মতে সমাধান যাত্রা নামে এই উদ্যোগের ফলে সরকারি চাকুরিতে সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার পাবেন। সরকারের এহেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন বিহারের রূপান্তরকামী নেত্রী রেশমা প্রসাদ। মানুষের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আসলে অপরাধ, জাতির ভিত্তিতে জনগণনার অধিকার নেই সরকারের। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়ি, তবুও ভিটে ছাড়তে নারাজ যোশী মঠের অনেকে। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, যোশী মঠের বাসিন্দাদের একাংশের দাবি, মরতে হলে মরবেন তাও ভালো, কিন্তু ভিটে মাটি ছেড়ে তারা কোথাও যাবেন না। গাড়োয়াল হিমালয়ের ডুবন্ত জনপদ যোশী মঠের 200টির বেশি বাড়িতে ইতিমধ্যেই রেড ক্রস করে দেওয়া হয়েছে। এর অর্থ এই বাড়িগুলি বসবাসের জন্য নিরাপদ নয়। এখন যোশী মঠের ভূমিদশে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 678টি। তড়িঘড়ি, দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর, তৈরি করা হয়েছে 7 সদস্যের বিশেষ কমিটি। শহরবাসীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী স্বয়ং, নিয়মিত টেলিফোনে খোঁজ নিচ্ছেন তিনি, যদিও তাতে প্রশ্ন থামছে না। কাঠ গড়ায় খোদ প্রধানমন্ত্রী, 1976 সালেই যোশী মঠ নিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু যাবতীয় সব সতর্ক বার্তা উপেক্ষা করা হয়েছে এতদিন। বিশেষজ্ঞদের মতে উন্নয়নে ডঙ্গা বাজাতে গিয়ে পরিবেশগত সমস্ত আপত্তি উড়িয়ে দেওয়ার খেসারাত দিতে হচ্ছে যোশী মঠকে। অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর ঘোষিত একাধিক জাতীয় প্রকল্প ঘিরে। রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না, ধর্মান্তকরণ ইস্যুতে সুপ্রিম তোপে তামিলনাড়ু সরকার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জোর করে ধর্মান্তকরণ ইস্যুতে সুপ্রিম কোর্টের তোপে তামিলনাড়ু সরকার। বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ, ধর্মান্তকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে স্ট্যালিন সরকার, যা দেখে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের মত বিষয়টা জাতীয় স্বার্থের। আমরা মানুষকে নিয়ে চিন্তিত, তাই রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।